হ্যালো।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সন্ত্রাসের নানা রূপ, ধর্মান্ধতা ও উগ্র বর্ণবাদ। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবিয়া। যেমনটি আমরা জানি যে সম্প্রতি সন্ত্রাসী উগ্রবাদের একটা অন্য রূপ দেখলাম, নিউজিল্যান্ডের দুটি মসজিদে প্রবেশ করে এক লোক 50 জনকে যখন হত্যা করল। এর দিন কয়েক পরই সোমবার নেদারল্যান্ডসের মুসলিম অধ্যুষিত এলাকায় একটি ট্রামে গুলি চালিয়ে 3 জনকে হত্যা করেছে তুর্কি বংশজাত একজন লোক। পাকিস্তানের বালুচিস্তানের জিয়ারাতে আজই জঙ্গিরা নিরাপত্তা বাহিনী 6 জন সদস্যকে হত্যা করেছে। আমরা অতএব লক্ষ্য করছি যে ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীগত স্বার্থ সবকিছু মিলিয়ে সন্ত্রাসী উগ্রবাদ 19 বছর আগে 21 শতকে প্রবেশের সময়কার আশাবাদের উপর নির্মম আঘাত হেনেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই কলিন শোতে সন্ত্রাসী উগ্রবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন ঢাকা থেকে নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। এয়ার কমোডর চৌধুরী, আপনাকে স্বাগতম। রয়েছেন কানাডার টরন্টো থেকে শরিয়া ও ইসলামের মানবতা বিষয়ক বিশেষজ্ঞ, বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্য, জার্মানি ভিত্তিক বাংলাদেশ সেকুলার ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত জনাব হাসান মাহমুদ। জনাব মাহমুদ, আপনাকে স্বাগতম। আরো রয়েছেন কলকাতা থেকে সাংবাদিক ও প্রামাণ্য চিত্র নির্মাতা জয়ন্ত গুহ। মিস্টার গুহ, আপনাকেও স্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ।
শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে আমাদের এখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে চাইলে এই নম্বরে ফোন করুন, 2026193062। প্রথমে শুরু করছি ফেসবুকের একটি প্রশ্ন দিয়ে। মাহফুজুর রহমান প্রশ্ন করেছেন, সন্ত্রাসীদের কোনো জাতি বা ধর্ম নেই, কিন্তু পশ্চিমা বিশ্বের অনেকেই ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম হিসেবে চালিয়ে দিতে চায়, যা কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে আমি প্রথমে এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর কাছে যেতে চাই।
সন্ত্রাসীদের আসলে এটা একটা মানবতা বিরোধী অপরাধ এবং কোন ধর্মই এটাকে এই ধরনের অপরাধকে সমর্থন করতে পারে না, এটা যেমন সত্যি। কিন্তু সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধর্মের আশ্রয় নিয়ে ধর্মাশ্রয় কিছু উগ্রপন্থী তারা বিশ্বের নানা স্থানে এই ধর্মের নামে নির্বিচারে অপরাধ সংগঠন সংগঠিত করছে এবং যার ফলে তাদের স্বধর্মীয় এবং ভিন্ন ধর্মীয় নিরপরাধ ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছে এবং সমস্ত বিশ্বে একটা অশান্তকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং যেমন ধরুন, আপনার এটা অস্বীকার করার উপায় নেই যে বিভিন্ন ইসলামের নামে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বিশ্বজুড়ে তারা দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এবং তাদের যারা নেতৃস্থানীয় আছেন তারা কিন্তু আসলে ধর্মের উদ্ধৃতি দিয়ে জিহাদ, বিশেষ করে জিহাদের একটা উদ্ধৃতি দিয়ে তারা জনগোষ্ঠীকে, একটা ক্ষুদ্র জনগোষ্ঠীকে এইভাবে তারা উদ্বুদ্ধ করেছেন। এবং আমরা দেখেছি মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়া আফ্রিকার অনেক দেশেই এই ধরনের সংগঠন তারা বিস্তার লাভ করেছে এবং সব থেকে বড় সংগঠন যেটা দেখেছি আমরা আইসিস কে দেখেছি এবং ইউরোপ আমেরিকাতেও তারা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা সমাজে যেসব বিচার আছে বা যে ধরনের অনেক সময় তাদের অসন্তোষকে পুঁজি করে তারা এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে। সুতরাং একইভাবে অন্য ধর্মের, যেমন ধরুন আপনার ভারতে এখন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহারের ফলে হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন, যেমন আরএসএস বলুন বা জং দল বলুন, তারা ছোটখাটো ইস্যু নিয়ে তাদের জাতিগত বা যারা মাইনরিটি তাদের উপরে আক্রমণ করছে। এমনকি আমরা দেখেছি যে অত্যন্ত শান্তির ধর্ম হিসাবে আমরা যাদেরকে বৌদ্ধদের দেখেছি, সেই বৌদ্ধরাও কিন্তু আমাদের বাংলাদেশের একদম সন্নিকটে মায়ানমারে যে গণহত্যা চলেছে সেখানে সামরিক বাহিনীকে তারা সমর্থন দিয়েছে এবং ইনফ্যাক্ট তারা একটা বিশেষ জনগোষ্ঠীকে টার্গেট করে, মুসলিম জনগোষ্ঠীকে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে টার্গেট করে তারা দেশ থেকে বিতাড়ন করে, জেনোসাইড করেছে। সুতরাং এটা অস্বীকার করার উপায় নেই যে ধর্মকে আশ্রয় করে আমরা একটা বিরাট উগ্রবাদের একটা বিরাট বিস্তার আমরা দেখতে পেয়েছি।
জি, এবার আমি
সঙ্গে বর্ণবাদের ব্যাপারে হয়তো পরে আমরা আলাপ করব।
জি, এবার আমি জনাব হাসান মাহমুদের কাছে যাচ্ছি।
জি বলুন।
না, ওই যে একটু আগে যে প্রশ্নটা আমি পড়লাম যেটা ফেসবুকে পাঠানো হয়েছিল, যেখানে সে লেখক যিনি লিখেছেন মাহফুজুর রহমান, তিনি বলেছেন যে পশ্চিমে ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে, এ প্রসঙ্গে মন্তব্য কি?
শুরুটা আমাদের নিরাপত্তা বিশ্লেষক সুন্দরভাবে বলেছেন যে মুসলমানদের একটা অংশ যখন সন্ত্রাসের সময় আল্লাহু আকবর বলে কিংবা ইসলামের নামে এটা বৈধ বলে চালিয়ে দেয়, তখন পশ্চিমা বিশ্বে তার দুটো প্রতিক্রিয়া ঘটে। কারণ এখনকার তথ্য প্রবাহের যুগে সবাই সেটা জানতে পারে। দুটো প্রভাব হলো, সাধারণ মানুষ ওটা জানার সাথে সাথে মনে করে এটাই ইসলাম, কাজেই সাধারণ ভাবে ইসলামের প্রতি একটা ভীতি জন্মানো অত্যন্ত স্বাভাবিক। দ্বিতীয় ইম্প্যাক্ট হচ্ছে যে সংবাদ মাধ্যমের একটা অংশ সেটাকে একটুখানি পেঁচিয়ে এমন ভাবে প্রচার করে যেন ইসলাম, একমাত্র ইসলাম পৃথিবীর সমস্ত সন্ত্রাসের শিকড়। ওভার টু ইউ।
জি, আমি এবার যাচ্ছি মিস্টার জয়ন্ত গুহর কাছে, আপনি কি মনে করেন?
দেখুন, যে প্রশ্নটা আমাদের কাছে বারবার করে আসছে এবং সেটা গত 10 বছর বা 15 বছর ধরে বলতে পারি যে বারবার করে আসছে, একটা রেসিজমের একটা রূপ যাকে আমরা ইংরেজিতে বলি ইসলামোফোবিয়া, একটা রেসিজমেরই একটা অন্যরকম একটা রূপ আর কি। এবং কোথাও আমার এই এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে জীবনানন্দের কথা, অবিভক্ত বাংলার কবি, যিনি বহুকাল আগে বলেছিলেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। আমরা বোধহয় সে সময় বুঝতে পারিনি যে জীবনানন্দ কি বলতে চাইছেন, আমরা অনেক দিন ধরে বুঝতে পারিনি। কিন্তু কিছুদিন আগে, এই কিছুদিন আগে আপনারা সবাই জানেন এবং যিনি দর্শক বন্ধু প্রশ্ন করেছেন তিনিও হয়তো জানেন, একটা নেটফ্লিক্সে একটা সিরিজ এসেছিল মুম্বাই বেসড ব্রিটিশ ফিল্ম মেকার প্যাট্রিক গ্রাহামের লেখা এবং তার তার ডিরেকশন, 2018 লেখা। সেটার ছবিটার সিরিজটার নাম হচ্ছে গুল। এই গুল বা পিশাচ, সে কিন্তু হচ্ছে বেসিক্যালি একটা সন্ত্রাসবাদের মেটাফর। এবং এই মানে যে ভারতবর্ষের প্রেক্ষিতে হচ্ছে যে গুল ছবিটাকে নির্মাণ করা হয়, এবং সেখানে আমরা যা যা দেখি সেটা ভারতবর্ষ কেন পৃথিবীর বহু জায়গাতেই সেটা হতে পারে। কিরকম, সেখানে একজন মানুষ, একজন মুসলমান মানুষ, ধর্মপ্রাণ মুসলমান মানুষ, এবং তিনি অধ্যাপক, তিনি তার মেয়ের সঙ্গে, তার মেয়ে আবার হচ্ছে ওই নিরাপত্তা বিষয়ক, রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক একটি চাকরি করে আর কি, বড়সড় অফিসার, তার সঙ্গে সে যাচ্ছে গাড়ি করে। এবং তখন কথায় কথায় হচ্ছে যে জিজ্ঞাসা করে মেয়েকে, বাবা জিজ্ঞাসা করে কি হচ্ছে রে, চারিদিকে কি হচ্ছে হচ্ছে। তো এসব কথাবার্তা বলার পরে মেয়ে জানতে পারে যে বাবার সাথে, বাবাকে এয়ারপোর্ট নিয়ে যাচ্ছে, বাবার কাছে জানতে পারে যে তার কাছে বেশ কিছু বই আছে। সঙ্গে সঙ্গে মেয়ে চমকে ওঠে যে তুমি আবার সেই সব ওইসব বই নিয়েছো, তুমি জানো না এগুলো, এটা কিন্তু একটা গল্প বলা হচ্ছে যেটা রাষ্ট্রের কাছে হচ্ছে, যেটা সাংঘাতিক রকম ভাবে চ্যালেঞ্জিং একটা বিষয়, আবার তুমি ওইসব বলছি না রে, আমার কিছু হচ্ছে যে পেপার ওয়ার্কও আছে। বলছি কেন তুমি পেপার ওয়ার্ক আউট হচ্ছে যে আবার করছো, রিসার্চ ওয়ার্ক কেন করতে যাচ্ছো, সিলেবাসের বাইরে তুমি কেন যেতে যাচ্ছো। তারপর আমি পুরোটা বলছি না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে পথের মাঝখানে একদল, দেখা যায় রাত্রিবেলায় একদল পুলিশের মতন কেউ দাঁড়িয়ে আছে, তো তারা হচ্ছে গাড়ি আটকায়, এবং গাড়ি আটকিয়ে বলা হয় যে গাড়িতে কি বই আছে, কি আছে, নেমে আসুন, যে বইগুলো হচ্ছে যে দেওয়া হয় তো সেই বইগুলো দেখেই বলা হয় এতো ইসলাম সম্পর্কিত, তাহলে হচ্ছে যে আপনাকে অ্যারেস্ট করা হবে। এই যে বোকা বোকা বিষয়টা, এই যে গোটা শুধুমাত্র ভারতবর্ষে নয় মানে গোটা পৃথিবীতেই একটা বোকা বোকা বিষয় যেটাকে পণ্ডিতরা এই সময় বলছেন, এক একটা সময় এক একটা জিনিসকে কিছু একটা নামে বলা হয়, তো পণ্ডিতরা যাকে বলছেন যে স্পেকুলেটিভ ফিকশন, এমনটা হতে পারে, তেমনটা হতে পারে,
আমরা
এমনটা হতে পারে বা
হ্যাঁ, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে, কারণ এটা বিস্তারিত আলাপ এবং আমরা সমস্ত প্যানেল সদস্যদের সবিনয়ে অনুরোধ করব উত্তরগুলো একটু সংক্ষেপে রাখার, কারণ আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইনে আছেন নাসিম আলী সাহেব, উনি পিরোজপুর থেকে ফোন করেছেন। হ্যালো, জি বলুন বলুন, আপনার প্রশ্ন করুন।
নিউজিল্যান্ডের এই ঘটনা সারা বিশ্বে যতটা প্রভাব ফেলেছে বা এর প্রতিক্রিয়ায় আমরা লক্ষ্য করছি যে আইএস তারা প্রতিশোধের কথা বলছে, কিন্তু বাংলাদেশে আমি যেটা মনে করছি যে আমাদের প্রধানমন্ত্রী সহ কোন কোন কর্নার থেকে বা রাষ্ট্রীয় ভাবে এর প্রতিবাদ এসছে, নিন্দা এসছে, কিন্তু মানুষের মধ্যে এটা নিয়ে খুব যে বেশি উৎকণ্ঠা আছে তা মনে হয় না। কারণ গত শুক্রবারে পরে বিএসপি প্রতিবাদ হয়েছে, আগামী শুক্রবারে কি হবে দুদিন পরে, কিন্তু বাংলাদেশে এ নিয়ে যদি খুব বড় ধরনের কোন প্রতিক্রিয়া হয় বা কোন বিক্ষোভ হয় সেটি সরকার সামাল দেওয়ার জন্য কি ভূমিকা নিতে পারেন?
আচ্ছা, বাংলাদেশে এ ব্যাপারে কোন বিক্ষোভ যদি হয়, এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী,
জি আসলে বাংলাদেশে সাধারণ জনগণ তো যথেষ্ট বিক্ষুব্ধ এবং বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, বিশেষ করে নিউজিল্যান্ড এবং কানাডা, এগুলো আমরা জানি যে বিভিন্ন বিশ্বের সব ধর্ম বর্ণের তারা শান্তিপূর্ণ সহ অবস্থান সেখানে দীর্ঘদিন ছিল এবং নিউজিল্যান্ডে এই ধরনের ঘটনা আমাদের সবাইকে ভীষণভাবে হতাশ করেছে। কিন্তু যেটা আমি ওয়ারি সেটা হচ্ছে যে এই এইসব ঘটনা সুযোগ নিয়ে একদল উগ্রবাদী, সেটা বাংলাদেশে হতে পারে, বিশ্বের অন্যান্য জায়গায় হতে পারে, তারা এটা সুযোগ নিতে পারে। বাংলাদেশে এই যে ঘটনার পরপরই আমাদের বায়তুল মোকাররম সহ বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন ইসলামী সংগঠনের নামে বিরাট প্রসেশন বেরিয়েছে এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু যেটা এখানে যেটা হয় অনেক সময় যে এই ক্ষোভগুলো দিয়ে আমাদের যে অত্যন্ত নিরীহ ক্ষুদ্র বিভিন্ন অমুসলিম জাতিগোষ্ঠী যারা আছে এখানে, তাদের উপরে একটা অনেক সময় আক্রমণ হয়েছে, শহরে না হলে গ্রাম অঞ্চলে আমরা দেখেছি। এবং বাংলাদেশে যেমন ধরুন আপনার গির্জাতে আক্রমণ হয়েছে, বৌদ্ধ রামুতে বৌদ্ধ মন্দিরে আক্রমণ হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় পূজা পার্বণ এই ধরনের গোষ্ঠী যারা সুযোগের সব ব্যবহার করে, যদিও ব্যাপক জনগোষ্ঠীর সামনে তারা সম্পূর্ণভাবে উপেক্ষিত এবং ইনফ্যাক্ট আমরা এগুলো প্রটেস্ট করি, কিন্তু তারপরেও তারা সুযোগ নিয়ে এগুলো তাদের স্বার্থে ব্যবহার করে। তো আমরা যখন এই ধরনের ঘটনা বাইরে বিশ্বে ঘটে তখন আমরা স্বাভাবিকভাবেই বাংলাদেশে বা যে কোনো জায়গায় যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তারা অনেকটা নিরাপত্তাহীনতায় ভোগে। আমি মনে করি যে বাংলাদেশে তথা আমাদের দক্ষিণ এশিয়া দিয়ে আমাদের সরকার এবং জনগোষ্ঠী তাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে কোনোভাবেই যেন এগুলো ছড়াতে না পারে এবং সাম্প্রদায়িকতার যে বিষ যা অস্বীকার করার উপায় নেই সেটা যেন কখনোই আমাদের মধ্যে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে।
নিশ্চয়ই, জনাব হাসান মাহমুদ।
জি হ্যাঁ, ওনার কথা সম্পূর্ণ সত্যি। এখন অসাম্প্রদায়িকতার যে কতগুলো টুল আছে, সাম্প্রদায়িকতারও যে কতগুলো অস্ত্র আছে, আবার ফিরে যাই যে ইসলামের যে বদনাম হচ্ছে যে ওই যে আইসিস, আল কায়দা, বোকো হারাম, ওদেরকে আমাদের আলেমরা ওটা ইসলামী নয়, ওরা মুসলিম নয় বলে হাত ধুয়ে ফেলেন। না, ওরাও মুসলিম, ওরাও কোরআন পড়ে, রসুল মানে রোজা রাখে, হজ করে, কিন্তু ইসলামের একটা বিকৃত ব্যাখ্যাকেই ওরা ইসলাম বলে মনে করে। ওদের এটা শুধু অপদর্শন নয়, ওদের সৈন্যবাহিনী আছে, ওদের সরকার আছে, ওদের তথাকথিত ইসলামিক স্কলার আছে, তথাকথিত লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে। কাজে ওটাকে ওদের ওই ডক্ট্রিন, ইসলামের ওই অপব্যাখ্যা যেটা, সেটাকে যতক্ষণ একটা কাউন্টার অপব্যাখ্যা দিয়ে পরাস্ত করা না যাবে, ততদিন ইসলামের নামে এই সন্ত্রাস হতেই থাকবে। আর আপনারা জানেন সন্ত্রাস সন্ত্রাসের জন্ম দেয়। এখন আমরা যেটা দেখছি এই নিউজিল্যান্ডে হোক, এই নেদারল্যান্ডে হোক, এগুলো হচ্ছে একটা শব্দ তার ড্রাইভিং ফোর্স, সেটার নাম হচ্ছে প্রতিশোধ। আগে যেটা হয়েছে আমি তার প্রতিশোধ নিলাম, কিন্তু এই সন্ত্রাসীরা জানে না, এই যেমন নিউজিল্যান্ডের সন্ত্রাসীরা জানে না যে যেই মেয়েটার নাম সে বন্দুকে লিখে, সেই মেয়ের স্টকহোমে সেই নিহত 11 বছরের এবার তার নাম লিখেছে যে এতগুলো মানুষ হত্যা করলো, সে জানে না এবার মা কি বলেছে আজকে। সে তীব্র তিরস্কার করেছে যে আমার মেয়ের নামে এই ধরনের সন্ত্রাস সহ্য করা যাবে না। আমি একদম শেষে গিয়ে কয়েকটা পদ্ধতির কথা বলবো যেগুলো দিয়ে আমরা এগুলোকে কিছু রোধ করতে পারি। একটা কথা বলে শেষ করি, এই সুন্দর গ্রহটায় মানুষ চিরকাল কষ্ট পেয়েছে বন্যা খরায় ভূমিকম্পে সাইক্লোনে, কিন্তু মানুষের হাতে মানুষ যা কষ্ট পেয়েছে তার কোন তুলনা হয় না। এবং তার যে নতুন একটা রূপ আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পৃথিবীর কোথাও কেউ নিরাপদ নয়, সেটা রিসর্টে হোক, স্টেডিয়ামে হোক, মিউজিক কনসার্টে হোক, কিংবা রাস্তায় হাঁটবার সময় হোক, কখন ট্রাক চলে আসবে, এটার একটা মেকানিজম আছে যেটা আমি পরে বলবো।
হ্যাঁ নিশ্চয়ই আপনার কাছে সেটা শুনবো, নিরাপদ নয় সেটা শুনবো আপনার কাছে। শ্রী জয়ন্ত গুহ,
আমি খুব ছোট্ট করে তিনটে পয়েন্ট খালি বলতে চাই। আমার পূর্ববর্তী বক্তারা অসম্ভব ভালো বলেছেন, তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম। এই যে বিষয়টা গোটা পৃথিবী জুড়েই ঘটছে সেটা তো নতুন কিছু নয়। 1949 সালে আমরা যদি দেখি যে 1984 এই যে বইটা লেখা হয়েছিল, ইংলিশ রাইটার জর্জ অরওয়েল লিখেছিলেন, সেখানে যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি বলা হয়েছিল এবং তারপরেও আরো বই লেখা হয়েছে, সেটা হচ্ছে ডিস্টোপিয়া। আমরা যারা হচ্ছে যে এখানে বসে কথা বলছি এবং সুস্থ মানবতার কথা বলছি, আমরা ইউটোপিয়ার দিকে যেতে চাই, আমরা কবিতার কথা বলতে চাই, আমরা মানবতার কথা বলতে চাই, আমরা শিল্পের কথা বলতে চাই, আমরা মানুষে মানুষে ভালোবাসার কথা বলতে চাই, এই ইউটোপিয়ার ঠিক উল্টোটা হচ্ছে ডিস্টোপিয়া। মানুষে মানুষে সন্দেহ তৈরি করা, কোথাও হচ্ছে একটা নজরদারি এবং কোথাও একটা স্পেকুলেটিভ একটা ফিকশন তৈরি করা কোথাও। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে খেয়াল করে দেখবেন যে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও ওই যে 1984-এ একটা গল্পের মধ্যে বলা ছিল যে 2 মিনিটস হেট, এই 2 মিনিটস হেট এই বিষয়টা আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ বা যাই বলুন না কেন, আপনি দেখবেন কোন সামান্য বিষয় নিয়ে মানুষ কি পরিমাণ ঘৃণা হচ্ছে যে বার করছে, ঘৃণা ছড়াচ্ছে, সমানে সঞ্চারিত হচ্ছে ঘৃণা। আমি প্রণাম জানাবো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে, আমি প্রণাম জানাবো, তিনি বলেছেন যে এই সন্ত্রাসবাদীর নাম উল্লেখ করা হচ্ছে হবে না, ঠিক আছে। এটা এটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো স্টান্স এটা, কেননা কোনো এরকম কোনো ঘটনা ঘটলেই সবার আগে কখনো কখনো কোনো কোনো মিডিয়া, সব মিডিয়া না, কোনো মিডিয়া বা লোকজনের এরকম একটা ধারণা থাকে এই পেছনে ব্যক্তিটাকে, ইসলাম ইসলাম মানে তার ধর্ম কি ইসলাম। হ্যাঁ এটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড, এটা খুবই ডেঞ্জারাস ট্রেন্ড। এবং আমার মনে হয় আমি তৃতীয় যে ছোট্ট পয়েন্টটা বলবো যে কোথাও এই যে একটা ডিস্টোপিয়ান একটা জায়গা নিয়ে কিছু মানুষ হচ্ছে যে অদ্ভুত রকমের ব্যবহার করছেন, তার উল্টো ন্যারেটিভটা, কাউন্টার ন্যারেটিভটা কি, আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর বলেছেন যে আমরা অনেক সময় হাত ধুয়ে ফেলি যে ওরা ইসলাম না, ওরা মানুষ ফেলেছে, ওরা ইসলামের মধ্যে নেই, এই হাত ধুয়ে ফেললে খালি চলবে না। কোথাও এটাও বলতে হবে যে ইসলামের যে শক্তিশালী জায়গাটা, ইসলামের যে মানে মানে শান্তির জন্য তার যে অবদান সেটাকেও বলতে হবে, লালন ফকিরের কথা বলতে হবে, বলতে হবে ফরিদুদ্দিন আয়াজ, পাকিস্তানের গুলাম ফরিদুদ্দিন আয়াজ, যিনি মাঝে মাঝেই গান গান এবং সেই গানে, তার গানে কৃষ্ণ আসে, মহাদেব আসে, তিনি 6 মহল্লা বা 6 দ্বারের কথা বলেন, সুফিদের কথা বলেন, বাউলের কথা বলেন, চৌকিদার বা রিজওয়ানের কথা বলেন, এই স্পিরিচুয়ালিজম, এই ইসলামিক স্পিরিচুয়ালিজমকে খুব জোরালো ভাবে আনতে হবে সামনে, বারবার করে আনতে হবে।
বাহ চমৎকার মিস্টার গুহ, এই মুহূর্তে পাকিস্তানের করাচি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক ও বিশ্লেষক মাসকাবাত আহসান। মাসকাবাত আহসান, আপনাকে স্বাগতম। হ্যালো মাসকাবাত আহসান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো আপনাকে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম এই সন্ত্রাসবাদের বিভিন্ন রূপ নিয়ে, কোথাও বর্ণবাদ, কোথাও ধর্মবাদ। ধর্মবাদ আমি এই অর্থে বলছি যে ধর্মকে যখন ব্যবহৃত করা হচ্ছে, ইসলামিজম বলে একটা শব্দও এখন চালু হয়েছে, কিন্তু শুধু ইসলাম না, অন্যান্য ধর্মের মধ্যেও আমরা উগ্রতা লক্ষ্য করেছি। তো এই নিউজিল্যান্ডের আক্রমণের পরিপ্রেক্ষিতে সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়া কি, পাকিস্তানের প্রতিক্রিয়া, পাকিস্তানে কি ভাবা হচ্ছে?
নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিক্রিয়ায় খুব সহজভাবেই দেখা যাচ্ছে যে পাকিস্তানের মানুষ খুব খুশি যে এই যে হামলার ঘটনাটি এটিকে স্বীকার করে নিয়ে এই হামলাকারীকে দ্রুত গ্রেফতার করা এবং সামাজিক পর্যায়ে এক ধরনের সম্প্রীতির বাতাবরণ তৈরিতে নিউজিল্যান্ড সরকারের যে উদ্যোগ সেগুলোর ভূয়সী প্রশংসা করেছে দেখা গেছে। এমনকি অস্ট্রেলিয়ার একজন সেনেটর বর্ণবাদী মন্তব্য করার কারণে একটি কিশোর গিয়ে তার মাথায় ডিম ভেঙে প্রতিবাদ জানানো, তো দেখলাম যে সবাই অনেক উচ্ছ্বসিত হয়েছে। কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে যে এই যে যখন দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ডের যে সরকার এবং ওখানকার সমাজ বা অস্ট্রেলিয়ার সরকার সমাজ, এরা একটি বর্ণবাদী মানসিকতাকে স্বীকার করে নিয়ে এটা প্রতিবিধান করতে চেষ্টা করেছেন। আসলে ধর্মের ভিত্তিতে মানুষ বিভাজিত না করে মানুষে মানুষ সেই আত্মপরিচয়টি তারা খুঁজে বের করার চেষ্টা করেছেন। মুসলিম সমাজ এটির বেশ প্রশংসা করলেও দেখুন পাকিস্তানে আজকে যে ঘটনাটা ঘটেছে যে পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুর সরকারি এগ্রেশন কলেজের ইংরেজির অধ্যাপক খালিদ হামিদকে হত্যা করেছে তার একজন ছাত্র। ওই শিক্ষকের বিরুদ্ধে তার অভিযোগ হচ্ছে উনি ছাত্র এবং ছাত্রী উভয়ের সম্মিলনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করছিলেন এবং এটি ইসলাম সম্মত নয়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এগুলো তৈরি হয়েছে নানান রকম বিদ্বেষমূলক যে হেড স্পিচ গুলো দেয়া হয়ে থাকে, বক্তব্য দেয়া হয়ে থাকে বিভিন্ন ওরসে, বিভিন্ন জলসায় বা বিভিন্ন মসজিদে, সেখান থেকে এই ছাত্রের মধ্যে এ ধরনের বিষয় এসেছে। তাহলে দেখা যাচ্ছে একটা ডাবল স্ট্যান্ডার্ড কাজ করছে। অন্য ধর্মের মানুষের অপরাধকে অপরাধ হিসেবে দেখতে চাওয়া এবং নিজের ধর্মের কেউ এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হলে সেটাকে স্বীকার না করা বা অস্বীকার করা, এইরকম একটি দ্বৈত দ্বন্দ্ব পাকিস্তানের সমাজে তোমার চোখে পড়েছে। বিস্তৃত ভাবে দক্ষিণ এশিয়াতে এটা লক্ষ্য করা যায়। এটাই সমস্যার জায়গা বলে মনে হচ্ছে যে আসলে যে যে ধর্মের মানুষ তারা তাদের আত্মসমালোচনাটা যদি করে, তাদের ভেতর থেকে যে বিদ্বেষমূলক মনোভাব গুলো প্রকাশিত হয় তার যদি সমালোচনা করে, সেটি একটি সুস্থ ধারা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড অবশ্যই একটি উজ্জ্বল উদাহরণ হয়ে রইবে বলে মনে হচ্ছে।
বাহ, চমৎকার বলেছেন মাসকাবাত হাসান। এই প্রসঙ্গে আমি হাসান মাহমুদের কাছে যাব যে একটা অভিযোগ ওঠে যে এই যে নিউজিল্যান্ডের যে ঘটনাটা ঘটলো সেখানে দেখা গেল যে খ্রিস্টানরা এসে মুসলমানদের জড়িয়ে ধরল, তারা দুঃখ প্রকাশ করল, সেখানকার প্রধানমন্ত্রী আসলেন, সবকিছু মিলিয়ে। এমনটি কিন্তু ঘটে না যখন ইসলামী সন্ত্রাসীরা, মানে আমি ইসলামী সন্ত্রাসী বলে বলছি এই কারণে যে তারা ইসলামের নামই ব্যবহার করে, সেই সন্ত্রাসীরা যখন হত্যাকাণ্ড ঘটায় তখন কিন্তু মুসলমানদের খুব বেশি, বিশেষ করে অমুসলমানদের উপর যখন এই হত্যাকাণ্ড ঘটায় মুসলমানদের উপরও তারা ঘটাচ্ছে হরদম। তো সেইভাবে ঠিক মুসলিম সমাজ প্রতিবাদের সোচ্চার হয় না কেন? জনাব হাসান মাহমুদ।
এটা আমাদের ধর্মীয় ইসলামী নেতৃত্বের মাইন্ডসেট এবং এটা এখনকার না, এটা বহু পুরনো সিলেক্টিভ হিউম্যানিজম, বেছে বেছে মানবতাবাদ দেখানো। এটা যে কত বড় আত্মপ্রতারণামূলক এবং কত বড় বিপজ্জনক সেটা আমরা চাই যে ওনারা বুঝুন। এই যে গত সপ্তাহেও নাইজেরিয়াতে 200 জন খ্রিস্টানকে মারা হলো, গত এক বছরে 6,000 খ্রিস্টান খুন হয়েছে। কই আমাদের আরেনরা কিছু বলেন না কেন? আর বাংলাদেশের কথাই যদি বলি, আমি তো এগুলো ফলো করি। ওয়াজে যখন আমি শুনি মাওলানা চিৎকার করে বলছেন আমি মূর্তি ভাঙতে এসেছি, আরেকজন মাওলানার ওয়াজ শুনি আমি পাথর হয়ে গেছি। উনি বলেছেন অমুসলমানরা কুকুরের প্রস্রাবের চেয়েও অধম। তো আমার তো আশঙ্কা যে কোথাও কোনো তরুণ কখনো না কখনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার কারণ হিংস্রতা হিংস্রতার জন্ম দেয়। তো সার্বজনীন মানবতাবাদ যদি আমরা না করতে পারি আমাদের ধর্মীয় নেতৃত্ব, তাহলে কিন্তু আমরা অন্ধকারেই হিরপা খেতে থাকবো। এই যে সাধারণ মানুষ চিরকাল সাধারণ মানুষের কাছে কেটে এসেছে, অশ্রুমুখী এসেছে, বেদনা শেয়ার করেছে, নেতৃত্বের ব্যর্থতা তারা সেটা করেনি। এই যে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার, উনি মাথায় হিজাব পরে গেছেন মসজিদে, খ্রিস্টানদের যখন চার্চ কয়েকশো চার্চ এক কয়েকদিনে ভেঙে ফেলা হলো মিশরে ওই আরব স্প্রিংয়ের সময়, কই আমাদের কোনো মুসলিম নেতা তো সেখানে যাননি। আরেকটা কথা বলে শেষ করবো, তার কারণ আমাদের আত্মসমালোচনা করা অত্যন্ত দরকার আছে। আমি মধ্যপ্রাচ্যে ছিলাম বহু বছর, আজ থেকে চল্লিশ বছর আগে, সেখানকার খবরের কাগজে চিরকাল ইহুদিদের ধর্মগ্রন্থের উপরে কার্টুন, ব্যঙ্গ, সাপের ছবি, কি ছবি, ডেভিল স্টার যেটা আমাদের চাঁদ তারার মতো ওদের ধর্মীয় প্রতীক, সেটার কি বিচ্ছিরি বিচ্ছিরি কার্টুন আমি চিরকাল দেখেছি। কোনোদিন একটা মাওলানা কিছু বলেনি, মসজিদে শুনিনি, কোনোদিন কোন সরকার কিছু করে না। তো এই এইরকম ফিলিস্তিন যতদিন হবে ততদিন আমরা আত্মতারক হয়ে বেঁচে থাকবো।
জি, প্রসঙ্গত হাসান মাহমুদ সাহেব, আমি আপনার কাছে আরো একটি ব্যাপার নিয়ে আসছি, খুব সংক্ষেপে উত্তর দেবেন, কারণ এ নিয়ে আপনার বিস্তারিত গবেষণা আছে আমি জানি। সেটা হলো শরিয়া আইন, এবং আপনি বলেছেন যে শরিয়া আইনের অনেকখানি কোরআন সম্মত নয়, সে প্রসঙ্গে আপনি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই শরিয়া আইনের দোহাই নিয়েই দিয়েই কিন্তু তথাকথিত ইসলামী উগ্রবাদীরা কিন্তু এই উগ্রবাদ চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। তো আপনি কি একটু সংক্ষেপে বলবেন যে শরিয়া আইন এটাকে সমর্থন করে কি করে না, কিংবা কোরআন সমর্থন করে কি করে না?
আনিস, এই বিষয়টা এত ব্যাপক আর এত জটিল, এত সংক্ষেপে বলা সম্ভব নয়, আমি আপনাকে শুধু ক্লু দিচ্ছি।
জি,
শরিয়া আইন হচ্ছে এই উগ্র ইসলামিজম যাকে বলে, তার মেরুদণ্ড। হ্যাঁ, চিরকাল বহু মুসলিম শরিয়ার বিরুদ্ধে অবস্থান করেছেন, বিকজ কারণ শরিয়ার অনেক আইন, সবগুলো না, অনেক আইন কোরআনের বিরোধী, মানবতা বিরোধী, এবং আমরা সেটা প্রমাণ করি। আমার বইতে পাঁচশো মতন রেফারেন্স দেওয়া আছে। তো এমনকি পৃথিবীর যে বৃহত্তম মুসলিম অর্গানাইজেশন নাহদালাতুল উলামা, তাদের একটা বই আপনি যদি পড়েন, দ্য ইলিউশন অফ এন ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্রের বিভ্রম, ওটা বানিয়েছেন সাধারণ মানুষরা, আলেমরা বানিয়েছেন ওটা। তো আমরা এগুলো পড়ি। তো কাজেই এই যে উগ্রপন্থী, যে আল কায়দা বলেন, মানে বোকো হারাম বলেন, আইসিস বলেন, ওদের কিন্তু একটা মানে ওদের ক্রাফটেড একটা ধর্মীয় তত্ত্ব কোরআন থেকে হাদিস থেকে বানানো আছে ওদের ভায়োলেন্সকে, সন্ত্রাসকে সমর্থন করে। আমি আবার বলি, ওদের সন্ত্রাসকে সমর্থন করে ইসলামের একটা ব্যাখ্যা দাঁড় করানো আছে কোরআনের কিছু আয়াতের এবং কিছু হাদিসের অপব্যাখ্যা করে ওরা সেটাকেই ইসলাম বলে মনে করে। কাজে ওরা শিকার, ওরা বিশ্বাসের শিকার। ওই ধর্মতত্ত্বটাকে যতদিন আমাদের ইসলামের শান্তিপূর্ণ ব্যাখ্যা, যেটা আছে, প্রচন্ড আছে কিন্তু পাবলিকের কাছে পৌঁছায় না, সেই শান্তিপূর্ণ ব্যাখ্যা দিয়ে সন্ত্রাসী ব্যাখ্যাকে পরাস্ত না করা পর্যন্ত ইসলামের নামে মুসলিম সন্ত্রাসী জন্ম নিতেই থাকবে, আর মুসলিম সন্ত্রাসীর প্রতিশোধে বর্ণবাদী সন্ত্রাসের জন্ম হতেই থাকবে।
হ্যাঁ, এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেস থেকে আমাদের আরেকজন শ্রোতা আছেন, মারুফ খান। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ মারুফ খান, আপনি প্লিজ আপনার প্রশ্নটা বলুন।
ধন্যবাদ। সন্ত্রাস আসলে যেরূপেই হোক না কেন, সন্ত্রাস আসলে কখনোই গ্রহণযোগ্য না। তো আজকের প্যানেলের কাছে আমার প্রশ্ন, বর্তমান কালে 9/11 এর পরে শুরু হওয়া যে ওয়ার অন টেরোরিজম বিশ্বব্যাপী বিভিন্ন ভাবে, আসলে সেই ওয়ার অন টেরোরিজম সন্ত্রাস রোধে ঠিক কতটা কার্যকর ভূমিকা রাখছে, এটা যদি একটু বিস্তারিত মূল্যায়ন করেন। আর এই ওয়ার অন টেরোরিজমের জন্য সারা বিশ্বব্যাপী যেভাবে ইসলাম ফোবিয়া ছড়িয়ে পড়ছে, এর থেকেই বা আমরা কিভাবে বেরোয় আসতে পারি? ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ মারুফ খান আপনাকে। আমি এখন যাচ্ছি ইশফাক ইলাহী চৌধুরীর কাছে। যে ওয়ার অন টেরোরিজম যেটা শুরু হয়, অর্থাৎ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, সেটা কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন?
জি, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এই ওয়ার অন টেরর অ্যাকচুয়ালি একটা যুদ্ধই ছিল, কিন্তু এটা যে শুধুমাত্র সামরিক যুদ্ধ নয়, এটা যে একটা আদর্শিক যে তার অবস্থান এবং আদর্শের এই উগ্রবাদকে প্রতিহত করতে হবে, যেটা মাহবুব সাহেব খুব সুন্দর করে বলেছেন, সেখানে কিন্তু কোনো কাজ হয়নি। বরঞ্চ আমরা ইমিডিয়েট সামনে যে যাকে আমরা শত্রু মনে করেছি এবং এমন অনেক ক্ষেত্রে কিন্তু যারা শত্রু এই উগ্রবাদের সাথে ডাইরেক্টলি জড়িত নয় তাদেরকেও শত্রু বানিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হয়েছে। এবং সরকারি ইনফ্রাস্ট্রাকচার যেমন ইরাক বা সিরিয়াতে ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেখানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আর আমরা তো এখন জানি যে আইসিস বা বলুন বা আল কায়দা বলুন, এগুলোর গোড়া প্রথমে কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা শক্তিদের তাদের মদদে এগুলো হয়েছে, যার ফলে বিশ্বের যে অন্যান্য মুসলিম জনগণ তারাও হতাশ হয়ে লক্ষ্য করেছে যে এটা কি হচ্ছে। এবং ধীরে ধীরে একে তো তাদের অস্ত্রের ক্ষমতা বেড়েছে উগ্রবাদীদের হাতে, এবং একই সঙ্গে ফিনান্সিয়াল যে সাপোর্ট যেটা মধ্যপ্রাচ্যের অয়েল রিচ কান্ট্রিগুলোর থেকে সেখানে এসেছে, যার ফলে তাদের এখন ভিত্তি ইসলামী বিশ্বে তথা সমগ্র বিশ্বে এখন মুসলিম উগ্রবাদের ক্ষমতা এখন অনেক বেশি। যদিও যেমন ধরুন আইসিস বলা হচ্ছে যে শেষ হয়ে গেছে, কিন্তু আপনি জানেন যে এই আইসিস তার নতুন রূপে তারা অন্যান্য দেশে তারা ছড়িয়ে পড়ছে। এবং যেটা আমরা মানবতাবাদী ইসলাম বলি সেটা পাকিস্তানে ছিল, বাংলাদেশে ছিল, উপমহাদেশে ছিল, ইরানে ছিল, এমনকি মধ্যপ্রাচ্যে ছিল, সেটা কিন্তু এখন ব্যাকফুট আছে। বাংলাদেশের কথাই বলি, এখন এখানে লালন শুধুমাত্র উপেক্ষিত নয়, বাউলরাজ গ্রাম ছাড়া তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাদেরকে এক ঘরে করা হচ্ছে। এবং এই যে মন্দির মসজিদ গুলোতে যে ধরনের ওয়াজের কথা উনি বললেন, সত্যি এগুলো ইউটিউবে গেলে দেখা যায় যেগুলো আমাদের যে ইসলামের যে শাশ্বত ভাবধারা এগুলো এখন আমরা আস্তে আস্তে আমরা হারিয়ে দিতে বসেছি। এবং বিভিন্ন পৃষ্ঠপোষকতার ফলে রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের ব্যবহারের ফলে বাংলাদেশ পাকিস্তান বলুন এই এখানে এখন আমরা অনেক বেশি কনজারভেটিভ, এবং কনজারভেটিভকেই আমরা ইসলাম বলে গ্রহণ করছি। এবং ইসলামের যে যেটা সামাজিক ধর্ম ছিল যেটা, সেটা আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে লোপ পাচ্ছে, সেই ভবিষ্যৎটা আমি বেশ খুব একটা ভালো লক্ষণ দেখছি না।
জি হ্যাঁ, চট করে আমি আবার হাসান মাহমুদের কাছে যাচ্ছি। এই যে লালন ফকিরের কথা একটু আগে ইশফাক ইলাহি চৌধুরী বললেন, সেখানে এক ধরনের সুফিজমের ব্যাপার আছে, এই বিষয়টি উল্লেখ করেছেন জয়ন্ত গুহ, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এক ধরনের অনেকেই বলেন যে এটা সৌদি যে প্রভাব এবং ওয়াহাবিজমের সঙ্গে সুফিজমের যে কনফ্লিক্ট, কিংবা সৌদি আরবের সঙ্গে ইরানের যে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব যার জন্য ইয়েমেন অনেকটা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে, এই বিষয়গুলো অনেকটা দায়ী, আপনি কি মনে করেন?
এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়। তো ইরানের সাথে যেটা সেটা শিয়া সুন্নি ভূ রাজনৈতিক নেতৃত্ব তো আছেই, কিন্তু ধর্মীয় হচ্ছে শিয়া সুন্নি। আর বাংলাদেশে যেটা সুফিবাদের সাথে ওয়াহাবিবাদ, সেটা আরেকটা ডাইনামিক্স। লালনের সাথে বাউলদের উপর যে অত্যাচার হচ্ছে, তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছে। তো এই উগ্রবাদ বাংলাদেশে এগুলো সবচেয়ে আলাদা ব্যাপার। আর সৌদি আরবের যে অত্যাচার ইয়েমেনের উপর, 80,000 শিশু ক্ষুধায় মৃত্যু সম্মুখীন, জাতিসংঘ বার বার চিৎকার করে যাচ্ছে, কিন্তু কোন আলেমকে আমি বলতে দেখলাম না এটাকে বন্ধ করার জন্য। ওই যে মুসলিম উম্মা এক শরীর, এক জায়গায় ব্যথা হলে অন্য জায়গায় ব্যথা, এটা এটা শুনতে আমার কাছে এখন পরিহাস মনে হয়। পাকিস্তানে পাকিস্তানে মসজিদের ভেতরে মুসলিমের হাতে মুসলিমের হত্যা তো ক্রমাগত 10-15 বছর ধরে দেখছি।
ঠিক,
এর নাম কি? এর কারণ হচ্ছে যে এটা ওই দানবটাকে বোতল থেকে বের করে দিয়েছেন আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব। এখন ওনারা বোধ হয় চাইলেও ওই দানবকে আর ওই বোতলে বন্ধ করতে পারবেন না।
আমি শ্রী জয়ন্ত গুহর কাছে যাচ্ছি। ইসলামোফোবিয়া কথাটা এসছে, ইসলামোফোবিয়া বিষয়টা ভারতে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে?
দেখুন,
ভারতবর্ষে এর দুটোই আছে। ভারতবর্ষ একেবারেই এই ইসলামোফোবিয়ার জায়গা থেকে অন্যান্য সাউথ এশিয়ার অন্যান্য জায়গায় এবং ইউরোপের অন্যান্য জায়গায়, আমি জার্মানির কথাও বলবো, যেখানে অ্যাঞ্জেলা মার্কেল স্বীকার করতে বাধ্য হয়েছেন যে সেখানেও ইসলামোফোবিয়া আছে এবং বহু সংস্কৃতির যে মেলবন্ধন করার চেষ্টা করা হয়েছিল সেখানে হয়নি, সেটা অ্যাঞ্জেলা মার্কেলও স্বীকার করে নিয়েছে। যখন অভিভাষণ নিয়ে হচ্ছে যে আলোচনা উঠেছিল, ভারতবর্ষে হচ্ছে যেটা আছে, কিন্তু ভারতবর্ষে একটা এখনো পর্যন্ত আছে, আমি জানি না কতদিন পর্যন্ত থাকবে, ভারতবর্ষে এখনো পর্যন্ত দুটো বিষয় প্রচন্ড রকম ভাবে আছে। যেমন ইসলামোফোবিয়া হচ্ছে দীর্ঘ সময় ধরে ভারতবর্ষে ছিল না, কিন্তু ইসলামোফোবিয়া পরবর্তীকালে স্বাভাবিকভাবেই যে কিছু হিন্দু সংগঠন, উগ্র হিন্দু সংগঠন, তাদের জন্য তারা তৈরি করছে, আমি একটা ইংরেজি শব্দ ব্যবহার করব, ইঞ্জিনিয়ার্ড, এবং গোটা পৃথিবীতে এবং ভারতবর্ষ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায়। আমি যদি হচ্ছে যে আমি এইভাবে দেখি যে ইসলামের দ্বারা আক্রান্ত, এটা হচ্ছে সবাই বলছেন, কিন্তু যদি একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি, আসলে ইসলাম আক্রান্ত, কেননা আমার কাছে ইসলাম লালন ফকির, আমার কাছে ইসলাম সুফিজম, আমার কাছে স্পিরিচুয়ালিটির শেষ কথা এবং শান্তির যে ধর্ম সেটা ইসলাম, এবং সেই জায়গা থেকে ইসলাম আক্রান্ত। কিভাবে আক্রান্ত? প্রোপাগান্ডায় আক্রান্ত, এবং এই প্রোপাগান্ডা যারা করে তাদের কিন্তু অনেক টাকা, এবং যারা এই প্রোপাগান্ডা করে শুধুমাত্রই যে প্রোপাগান্ডা করছে খুশি হচ্ছে তা নয়, এবং তার জন্য হচ্ছে যে আগের যে বক্তারা এবং আপনিও উল্লেখ করেছেন, কোথাও কোথাও হেঁচ দিতে চাইছেন, যেটা আমি অবশ্যই স্বীকার করি, তার পেছনে রাজনীতি থাকে, তার পেছনে ধর্ম থাকে, এবং তার জন্য ব্যবসাও থাকে, অবশ্যই ব্যবসাও জড়িত। এবং এই যে আমি বলছি যে ইসলাম আক্রান্ত, সেখানে ভয়ঙ্কর একটা জায়গা আসছে, একটা শব্দ এখন ব্যবহৃত হচ্ছে পোস্ট ট্রুথ, মানে যা ফ্যাক্ট সেটার ফ্যাক্ট থাকবে না, অনেক মানুষ যা বিশ্বাস করে সেটাই হচ্ছে সত্যি হয়ে দাঁড়াবে, এটা ভয়ঙ্কর জায়গা। মানে একটা 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 ভূখণ্ডে যদি 100টা মানুষ থাকে, 80টা মানুষ যদি বলে যে ইসলাম মানেই সন্ত্রাসী, তাহলে হচ্ছে পোস্ট ট্রুথ অনুযায়ী ইসলাম সন্ত্রাসী, ইট ক্যানট বি হ্যাপেন, এটা ভয়ঙ্কর। এবং যদি ইসলাম আজকে আক্রান্ত এই জায়গার থেকে, কারো পক্ষে এটা ইউটোপিয়া, কারো পক্ষে এটা ডিস্টোপিয়া, ফলে যারা উৎসাহে বা উল্লাসে নাচছেন যে ইসলাম সন্ত্রাসী হয়েছে, খুব ভালো খুব ভালো সন্ত্রাসী হয়েছে এটা নাচছেন, এই বিষয়টাই কিন্তু পরের দিন তার ক্ষেত্রে ঘটতে পারে।
জি, আমি চট করে আরেকটা প্রশ্ন করি, একটা আমি চট করে একটা একটু একটা কথা বলি, আমি আসছি ইশফাকুল ভাই আপনার কাছে। একটা অভিযোগ উঠেছে, আমি যদ্দূর সংবাদপত্রে দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় কোন রকম সমবেদনা কিংবা দুঃখ প্রকাশ করেননি, সেটা সম্পর্কে কি জয়ন্ত গুহ কিছু মন্তব্য করতে চান?
স্বাভাবিক, নিশ্চয়ই মন্তব্য করব, স্বাভাবিকভাবেই তার পলিটিক্যাল কম্পালশন, এবং ওই আবারও বলছি যে কোথাও মানে ভারতবর্ষের যারা রাজনীতি করেন তারা কখনো হচ্ছে বলছেন, কখনো হচ্ছে যে মনে হচ্ছে তাদের কথা শুনে, কোন রাজনৈতিক দলের কথা শুনে তারা সত্যি হচ্ছে যে খুব সুস্থভাবে ইসলামের কথা ভাবছে, কিন্তু পরের দিনই ভোট পাওয়ার জন্য তারা হচ্ছে রাম রাবণ, রাম বা হনুমান বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে ছবি টবি দিয়ে আবার মিছিল করছেন। আচ্ছা, এবারে যারা হচ্ছেন যে উগ্র হিন্দুত্ববাদের মধ্যে আছেন এবং হিন্দু ন্যাশনালিজম যাদের ভোটে জেতার একমাত্র অস্ত্র, যুদ্ধ যাদের ভোটে জেতার যদি অস্ত্র হয়ে থাকে, স্বাভাবিকভাবেই তারা হচ্ছে ইসলাম যখন আক্রান্ত সে নিয়ে কিছু বলতে চাইলেও বলতে পারবেন না, কেননা ভোট ব্যাংক আছে, ভোট ব্যাংক বড় বালাই।
হ্যাঁ, এটা অবশ্য অন্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, জনাব ইশফাকুল আহি চৌধুরী, আপনি একটু বলুন।
একটু বলি, এই যে রাজনীতিতে এই ধর্মের ব্যবহার, সর্বশেষ উদাহরণ আমি বলবো তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কিভাবে এই ক্রাইস্ট চার্চের ব্যাপারটা উনি ব্যবহার করছে তার ডোমেস্টিক পলিটিক্সে, যে ওই বারবার ওনার প্রত্যেকটা বক্তৃতায় এই ভিডিওটা দেখানো হচ্ছে, যেখানে ওই তার যে হেলমেট মাউন্টেড থেকে যে সে ছবিগুলো তুলেছে, এবং উনি এই প্রচার করতে চাচ্ছেন যে উনি এখন যে খ্রিস্টান ওয়ার্ল্ডের বিরুদ্ধে উনি মুসলিম পুনর্জাগরণের নেতৃত্ব দিবেন। কিন্তু আমরা জানি এই এরদোগান কয়েক মাস আগেই বা বছর খানেক আগে কুর্দিশদের কিভাবে হত্যা করেছেন, এবং যে কুর্দিশরা আইসিসির বিরুদ্ধে তখন বলতে গেলে একমাত্র তারা লড়াই করে যাচ্ছিল, তাদেরকে পিছন থেকে তিনি ছুরিকাঘাত করে কিভাবে হাজার হাজার কুর্দিস তার হাতে নিহত হয়েছে এবং বহু যুগ ধরেই তুরস্ক তাদের উপরে এই ধরনের অত্যাচার করে যাচ্ছে। কিন্তু এটাই হলো দুঃখজনক যে আমরা আমাদের নির্বাচনের রাজনৈতিক শর্ট টার্ম গেইনের জন্য আমরা দীর্ঘমেয়াদি ধর্মের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি এবং আমি বলবো মানবতার ক্ষতি করে যাচ্ছি এবং এরদোগান তার একটা সর্বশেষ উদাহরণ।
একদম ঠিক বলেছেন, গতকালই তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ এরদোগান আসলে তীব্র সমালোচনা করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি নিউজিল্যান্ডের আইন পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন যেখানে মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে। আশ্চর্য ব্যাপার হচ্ছে এই যে আজকে নিউ ইয়র্ক টাইমে লেখায় এরদোগানের একটি পোস্ট অপ এডে লেখা যাচ্ছে, উনি সেখানে বলছেন যে গত সপ্তাহের সন্ত্রাসী আক্রমণের সঙ্গে কোনোভাবেই খ্রিস্টিয়ান ধর্মের শিক্ষা কিংবা তার নীতিবোধ, তার ম্যাক্সিমস কিছুই জড়িত নয়। তো কাজেই মনে হচ্ছে যে তিনি একটু তার স্ট্র্যাটেজি, তার কৌশল পাল্টিয়েছেন। তিনি বলছেন, ইফ এনিথিং হোয়াট হ্যাপেন্ড ইন নিউজিল্যান্ড ওয়াজ দ্য টক্সিক প্রোডাক্ট অফ ইগনোরেন্স অ্যান্ড হেট। কথাটা একদমই সত্য, কিন্তু এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে রাজনীতির কারণে কি নরেন্দ্র মোদী হন কিংবা রেজেপ তাইয়েব এরদোয়ানি হন কিংবা অন্য কেউ হন, তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কথাগুলো বলেন। অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন খুলনা থেকে মুকুল সর্দার। হ্যালো, হ্যালো,
হ্যালো, আমি শুনছি।
মুকুল সর্দার, আপনি আপনার প্রশ্ন করুন।
সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে ঘটনা, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং নিহতদের আত্মার শান্তি কামনা করি, একই সাথে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি সম্মানিত প্যানেলিস্টদের কাছে সবিনয়ে জানতে চাইব, এই যে উগ্র ধর্মান্ধতা বা বর্ণবাদ যার কারণে দেশে দেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপকতা, এখান থেকে আসলে বেরিয়ে আসার উপায় বা পথটা আসলে কি? এখানে আমাদের রাষ্ট্রগুলো বা যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে তারা কি এখান থেকে বের হয়ে আসবার জন্য কোনোভাবে সহযোগিতা করতে পারে, বা ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর ভূমিকা আসলে কি হতে পারে বলে আপনারা মনে করছেন?
মুকুল সর্দার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরের জন্য একটু পরেই প্যানেলিস্টদের কাছে যাব, তার আগে সালাউদ্দিন রেজা আছেন চট্টগ্রাম থেকে। হ্যালো,
শুনছি।
জি সালাউদ্দিন রেজা, আপনার প্রশ্নটা করেন, আমরা একদম অনুষ্ঠানের প্রান্তিক পর্যায়ে চলে এসেছি।
জি আমি বলবো যে নিউজিল্যান্ডের ঘটনার প্রেক্ষিতে সেদেশের সরকার প্রধান যে ইসলাম ধর্মের প্রতি যে তার সহানুভূতি এবং ইসলাম ধর্ম যে সন্ত্রাসের ধর্ম না সেটাই উনি প্রমাণ করেছেন এবং তার পার্লামেন্টে একজন কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছেন। আমি ওনাকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি বলবো ইসলাম ধর্ম কখনো এই উগ্রবাদ কিংবা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। আমার মনে হয় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে কিংবা অন্যান্য ধর্মের ধর্মের ক্ষেত্রেও সে একই সন্ত্রাসকে পালন করা কিংবা সন্ত্রাসকে কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে প্রশ্রয় দেয় না। তো আমার প্রশ্ন হলো যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এখানে আলোচকবৃন্দের কাছে প্রশ্ন এবং আলোচকবৃন্দ অনেকেই বলেছেন যে রাজনৈতিক কারণে এবং ব্যবসায়িক কারণে কিংবা তার ব্যক্তিগত স্বার্থের কারণে অনেক সময় ধর্মকে ব্যবহার করে থাকে। তা আমার মনে হয় এই আলোচকরা কি এই কথায় উপনীত হবেন যে এটাকে আসলে ধর্ম তার মূল ভিত্তি যেটা সেখানে সন্ত্রাসকে লালন করা কিংবা প্রয়োগ করা কিংবা এখানে উগ্রতা দেখানোর কোন প্রশ্রয় দেয় না, এক্ষেত্রে কি ওনারা সবাই কি একমত হবেন?
আমার মনে হয় আমাদের আমাদের আলোচকরা সবাই একমত, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এর থেকে বেরিয়ে আসার উপায় খুব সংক্ষেপে, আমাদের কাছে এক মিনিটেরও কম সময় বাকি আছে, আমি এর জন্য হাসান মাহমুদ সাহেবের কাছে যাচ্ছি।
আমি এক মিনিটের মধ্যেই বলব। প্রথমত যে কয়েকটা উস্কানিমূলক জায়গা আছে সেই তিনটে আছে, একটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে অনতিবিলম্বে সমস্ত বিদেশি সৈন্য প্রত্যাহার করতে হবে, কাশ্মীরের এবং ইসরায়েল প্যালেস্টাইনের সমস্যার সমাধান করতে হবে, কারণ ওগুলো মুসলমানদেরকে হিংসার দিকে এগিয়ে দেয়, প্যালেস্টাইন একটা রাষ্ট্র স্বীকার করতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যত রকম সন্ত্রাস, সব ধরনের সন্ত্রাসের মধ্যে পরিবারের যারা জীবিত তাদের যে বক্তব্য, হত্যাকারী যারা প্রতিশোধ নিয়েছে তাদের হয়ে মনে করে তারা যে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, এই সমস্ত বক্তব্যের একটা ভিডিও করা খুব জরুরি। আমি দেখি আমার সংগঠন থেকে এই ভিডিওটা করতে পারি কিনা। নাম্বার থ্রি,
বলুন,
হত্যাকারীদেরকে যারা বন্দি আছে, ধর্মগুরুদের উচিত, সমাজগুরুদের উচিত তাদেরকে দুই পক্ষকে সামনে নিয়ে একটা ভিডিও করে তাদেরকে বোঝানো যে তারা যেটা করতে চেয়েছে ওটা তারা কোনোদিন করতে পারবে না, এবং কেন তারা রং।
জি ধন্যবাদ। আমরা
যদি দেখানো হয় তাহলে ভবিষ্যতে যে তরুণটা এখন হয়তো প্রস্তুতি নিচ্ছে তাকে তাকে রোধ করা সম্ভব।
ধন্যবাদ এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী, ধন্যবাদ হাসান মাহমুদ, এবং ধন্যবাদ জয়ন্ত গুহ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই বন্ধ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।